11 জানুয়ারি 2019 তর্জমানে কাবিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব তাওয়াদ বরকাতুহু আজিম শান বয়ান শাসনগাঁও নারায়ণগঞ্জ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله مولانا العظيم. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن النور إذا قذف في القلب انفسع له الصدر. قيل: يا رسول الله، هل لذلك من علم؟ قال: نعم، التجافي عن دار الغرور، والإنابة إلى دار الخلود، والاستعداد للموت قبل نزوله. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الله پاک جل جلاله ومنوال وعمده شکل کے معاف کریں، জান্নাত ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন، জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন، আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নূর ওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভয়ের দুনিয়ার জিন্দগি এমন যে এখানে মানুষ চিরদিন থাকার জন্য আসে নেই। মানুষ দুনিয়াতে আসে, মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে। এজন্য রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন: একসিরু জিক্র হাজিম লজ্জাত আল মৌত, যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি দিন প্রত্যেক মানুষের কবর ঘোষণা করতে থাকে, বলতে থাকে: আনা বাইতুল গুরবাতি, আমি পরদেশের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি একলা থাকার ঘর। আনা বাইতুত তুরাব, আনা বাইতুত দুধ, আমি মাটির ঘর। আমি সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। তো এইভাবে কবর ঘোষণা করতে থাকে। আমরা কোনো কিছুরই খবর রাখি না, আমরা তো বেখবর। আল্লাহ পাক আমাদেরকে হুশে আসার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন: আল কবরু রওযাতু মিন রিয়াদিল জান্নাহ অহপ্রথম মিঠোপারের নার। কবর হয় জান্নাতের একটা বাগান হবে, না হলে জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। আমার ভাই এক বুজুর্গ ভারতের খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে জো বশর আতা হ্যায় দুনিয়া মে ইয়ে কহতি হ্যায় কজা, মে ভি পিছে চলি আতি হু জরা ধ্যান রহে। মানুষ দুনিয়াতে আসে, মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে, যে তুমি বেফিকির থাকো না, আমি কিন্তু তোমার সঙ্গে আসি। রেকে দুনিয়া মে বশর কো নেহি জেবা গফলত, মৌত কা ধ্যান ভি লাজিম হ্যায় কি হর আন রহে। এই দুনিয়াতে বসবাসকারী কোন মানুষের জন্য উচিত না এক মুহূর্তের জন্য মৃত্যুর ফিকির থেকে বেফিকির থাকা, মৃত্যুর ব্যাপারে বেফিকির থাকা। সর্বক্ষণ মৃত্যুর কথা স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমার ভাইরা, এই দুনিয়া কোন দামি জিনিস না। دنیا کونو ملوبان جنس نا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم لو کانت دنیا تعدل عند اللہ جناح بعوضا ما سقا کافر منها شربا رسول پاک صلی اللہ علیہ وسلم بولین جی دنیا جدی اللہ پاک نظرے ایک مشار پر برابر ار مولو ہوتا اللہ پاک کونو کافر مشرک کے ایک ڈھوک پانیو پان کرتے دیتے نا এতটা নিকৃষ্ট এই দুনিয়া, যে দুনিয়ার জন্য মানুষ খালি পাগল হয়ে যায়, দুনিয়া দুনিয়া করতে থাকে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, তো রাস্তার পাশে দেখলেন যে একটা মরা বকরির বাচ্চা পচা গোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়াইলেন এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ আছে এই মরা পচা গলা বকরির বাচ্চাটা এক দেড়হামের বিনিময়ে খরিদ করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো ফ্রি দিলেও তো কেউ নিবে না, এই মরা পচা গলা এটা দিয়ে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, এই দুনিয়া এই বকরির বাচ্চা তোমাদের নজরে যতটা ঘৃণিত, দুনিয়া আল্লাহ পাকের নজরে তার চেয়ে বেশি ঘৃণিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলু হারাম দুনিয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এজন্য বিখ্যাত এক বুজুর্গ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়া কো সন্দুক মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, দিল মে রাখনা নাজায়েজ। এই দুনিয়াকে সিন্ধুকে রাখলে সেটাও জায়েজ, এই দুনিয়াকে হাতে রাখলে তাও জায়েজ, পকেটে রাখলে তাও জায়েজ, দিলের ভিতরে দুনিয়াকে জায়গা দিলে সেটা না জায়েজ। দিল তো ভাই আল্লাহর মহব্বতের জন্য, হ্যাঁ, এই দিল গায়রুল্লার জন্য না, গুনার কথা চিন্তা ভাবনা করার জন্য না। এই দিল দিলে হামেশা ঈমানের নূর থাকবে, আল্লাহ পাকের মহব্বত থাকবে, আখেরাতের ফিকির থাকবে। আল্লাহ পাক এরকম দিল আমাদের সকলকে নসিব করে। এক বুজুর্গ তিনি বলেন যে, দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদ খুদা কর। এ বন্দা, আল্লাহ পাক তোমাকে যে অন্তর দান করছেন বড় দামি জিনিস, এই অন্তর বড় মূল্যবান, এই অন্তরের দ্বারা তুমি আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে। আমার ভাইয়েরা, সময় কম, অল্প সময়ের মধ্যে আখেরাতের বড় সম্পদ আমাদেরকে উপার্জন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মুসলমান যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাত আসমান জমিন থেকে ভারী দৌলত তার নসিব হয়ে যায়। একবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, আমাকে একটা জিকির দেন, যে জিকির আমি করব আপনাকে খুশি করার জন্য। তো আল্লাহ পাক বললেন যে, হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা। মূসা আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সব মুসলমান করে, আমি আপনার নিকট একটা স্পেশাল জিকির চাইছিলাম। আল্লাহ পাক বললেন যে, হে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ কত স্পেশাল সেটা তুমি আমার কাছে শোনো। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়লি ওয়াল আরদুইনা সাবআ وَزِيْنَ فِي كِفَتٍ لَا إِلَهَ إِلَّا اللَّهِ فِي كِفَتٍ لَمَالَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهِ سات آسمان এবং এর মধ্যে যা কিছু আছে এবং সাততবক জমিন সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর কোন মুমিনের মুসলমানের একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে এসে যখন আসবে, তার চেহারা এই কালিমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমার ভাইরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি জিনিস, কত দামি সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। আমরা প্রতিদিন কি 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো? ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে তেগে লাদর কতলে গায়রে হক বেরান দর নগর আখের কে বাদ লাচে মন্দ মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রোত মরহবা আইশকে শিরকত সুজ রোত হে মানুষ হে মুসলমান তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তলোয়ার মারলে কোন বস্তুর উপরে সেই বস্তু যেরকম খণ্ড খণ্ড হয়ে যায় লা ইলাহা বলার সাথে সাথে তমাম গায়রুল্লাহ খণ্ড বিখণ্ড হয়ে যায় ফের যখন তুমি ইল্লাল্লাহ বলো তোমার অন্তরে আল্লাহ পাকের নূরই নূর প্রবেশ করে আল্লাহ তাআলা এই জিকিরের নূর কামেল আমাদের সকলকে নসিব করেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই না আমি উঁচু বর্জমান হর বনে মো আজ আসল জো এ সবাদ আল্লাহর নামের জিকির শুরু করলে আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায় আল্লাহ পাকের নামের মধ্যে এত মজা এত মজা সাত সাগরের মধুর চেয়েও বেশি মজা আসমান জমিন পুরাটা যদি মধু হয়ে যেত এর চেয়ে বেশি মজা একবার আল্লাহ পাকের নাম জপলে ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন হযরত জি জব মাই আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যা খুদা কি কসম হযরত জি মেরা মুহ মিঠা হো যাবে হ্যা বললেন যে হযরত জি যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করি আমার জিহ্বাটা মধুর চেয়ে বেশি মিঠা হয়ে যায় আল্লাহর কসম হযরত জি মধুর চেয়ে বেশি মিঠা হয়ে যায় মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আর্শ পেশে মেরা যেহেতু গর্দা চর্চ ফর্শ এ মানুষ তুমি আল্লাহ পাকের নামের জিকির করো আল্লাহর নামের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়া আরশের ঊর্ধ্বে আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন বারো বার তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন এই বুজুর্গ বলতেন যে আমার ভাই মুসলমান তুমি আল্লাহর জিকির করো আল্লাহর জিকির ধরো জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয় যে বান্দা জিকির করে জিকির ওই জিকিরওয়ালা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল যিকর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে দামি জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এসকল জিকির করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমার ভাইরা সময় তো বয়ে যেতেছে নদীর পানি যেরকম পড়ায় তার চেয়ে বেশি আমাদের জীবনের সময়গুলো গড়ায় যেতেছে আমরা বেফিকির এবং গাফিল হয়ে পড়ে আছি হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম চুপকে চুপকে রফতা রফতা দম বদম সাঁস হ্যায় ইকরার হবে মুলকে আদম দফা তন এক রোজ ইয়ে যায়গা থম কর লে জো করনা আখির মৌত হ্যায় এক দিন মরনা আখির মৌত হ্যায় ওই বরফের চাকা বরফের টুকরা যেরকম গলতে থাকে গলতে থাকে হঠাৎ নিঃশেষ হয়ে যায় আপনার আমার জীবনটা বরফের মতো এইভাবে মুহূর্তে মুহূর্তে গলতেছে হঠাৎ করে একদিন শেষ হয়ে যাবে শ্বাস যখন বন্ধ হবে সেই শ্বাস চালু করার শক্তি আর এই পৃথিবীতে কারোই হবে না কোন ডাক্তার পারবে না কোন বিজ্ঞানীও পারবে না মৃত বন্ধ শ্বাস দ্বিতীয়বার চালু করা আমার ভাইয়েরা এই জন্য আমার শায়খ আমার মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন আমার ভাই মুসলমান জিস দুনিয়া সে হামেশা কো জানা ও লৌট করকে কবি না আনা উস দুনিয়া সে দিল কা ক্যা লাগানা যে দুনিয়া থেকে চিরদিনের জন্য আমাদেরকে চলে যেতে হবে আর এখানে কোনদিন ফিরে আসা সম্ভব হবে না সে দুনিয়ার উপরে জীবনটাকে কেন বরবাদ করা আমার শায়খ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে না গুলু সে কুচকো মতলব না গুলু কে রঙ বুঝে کسی اور سمت کو ہے میری زندگی کا دھارا. یہ سندر دنیا تلاش میں کری نا, یہ سندر دنیا یہ پھل پھولر تین مہان سرسٹا سے مولا کے ہمیں تلاش کری. اور یہ بزرگ بولتے ہیں کسی خاکی پہ مت کر خاک, اپنی زندگانی کو جوانی کر فدا اس پر کہ جس نے دی جوانی کو. اے مانوش یہ ماٹر اوپرے تمہار جیونٹاکے ماٹی کرے دیو نا, جیون جوبن ওই মহান আল্লাহর জন্য তুমি উৎসর্গ করো, যে মহান আল্লাহ জীবনদাতা, যে মহান আল্লাহ যৌবনদাতা. قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, صحتك قبل سقمك وشبابك قبل حرمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, পাঁচ জিনিসের তুমি কদর করো, যত্ন করো পাঁচ জিনিসের আগে. তোমার স্বাস্থ্যের যত্ন করো, তোমার স্বাস্থ্যের কদর করো সে অসুস্থ হয়ে পড়ার আগে. সুস্থ আছে মানুষ, এখন নামাজ পড়তে পারে, সেজদা করতে পারে, ভালোভাবে জিকির করতে পারে, তেলাওয়াত করতে পারে, সুস্থ আছে হজ করতে পারে, উমরা করতে পারে, প্যারালাইজ হয়ে গেল ঘরে পড়ে গেছে, নামাজও করতে পারে না, তেলাওয়াতও করতে পারে না, এখন হজও করতে পারে না, উমরাও করতে পারে না. আমার ভাইরা, শরীর স্বাস্থ্য তো আল্লাহ পাক দান করছেন, এই নেয়ামতের শুকর গুজারি করি. যখন ডাক আসবে পরে পরে চলে যেতে হবে, ওখানে যাওয়ার পর তো আর কিছুই করার সুযোগ নাই, কোনো আমল করে কোনো ফায়দা হবে না, কোনো নেকি হবে না. আর এখানে এক একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত ফায়দা, এক একবার সিজদা করলে এত ফায়দা. এক বুজুর্গ বলেন যে দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মজা থেকে তারা বঞ্চিত. লেখ যাও কে সিজদায়ে পেশে খোদা হস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা. এ মুসলমান, তোমার সিনাতে যদি আল্লাহর মহব্বত পয়দা হয়, এক একবার যখন তুমি সিজদা করো, তোমার এক একটা সিজদা লক্ষ লক্ষ কোটি কোটি রাজ্য রাজত্ব সিংহাসনের চেয়ে বেশি দামি. হযরত তাফসীরে দুররে মনজুরের মধ্যে এক ঘটনা লিখছেন, এক রেওয়ায়ত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে যখন সফর করতেন সকালবেলা যে সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে উড়ে চলে যেতেন এক মাসের রাস্তা, এসে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়েছিলেন. বিকালবেলা তিনি সফর করতেন সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে চলে যেতেন, এক মাসের রাস্তা অতিক্রম করে ফেলতেন. একবার তিনি এই হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এভাবে বাতাসের উপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যেতেছিলেন নিজের দরবারের লোকদেরকে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে, তো এই সময় হঠাৎ করে নিচের থেকে এক মুসলমান এই দৃশ্য দেখলে তিনি তখন বললেন যে সুবহানাল্লাহ, মা দাউদি আলু দাউদ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক দাউদ আল ইসলামকে কি ক্ষমতা দান করছেন, কি মর্তবা দান করছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি সম্মান, কি মর্তবা দান করছেন. তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন যে এই লোকটাকে আমার কাছে নিয়ে আসো. ওই লোকটা হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট হাজির হলে তিনি বললেন যে ভাই, তুমি কি বলছিলা ওইখানে নিচে? বললেন যে হুজুর, আমি তো আপনার এই মর্তবা দেখে সুবহানাল্লাহ বলছিলাম. হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালু আল্লাহ তাআলা আফযালু মিম্মা উতিয়া আলু দাউদ. ওই একবার সুবহানাল্লাহ, যে সুবহান আল্লাহ দিয়ে তুমি আল্লাহকে খুশি করে ফেলছ, আমি সুলাইমানের হাজারো লাখ কোটি রাজ্য রাজত্বের চেয়ে তোমার একবার সুবহান আল্লাহর দাম বেশি. আল্লাহকে ডাকার তৌফিক দেন, আল্লাহ পাকের জিকিরের তৌফিক আল্লাহ আমাদের নসিব করেন। আমার ভাইরা, সময় শেষ হয়ে গেছে, আমাদের জিন্দগির সময়গুলো শেষ হয়ে যেতেছে। কবে আমরা ঘুষে আসব, কবে আমরা আল্লাহকে ডাকব, কবে আল্লাহর বন্দেগি শুরু করব। এক বুজুর্গ বলে, তু হো কিসি বিহাল মে মাওলা আছে লাউ লাগায় যা, জিন্দগি বরবাদ করে ফেলছ, এখন আর দেরি করো না, যে অবস্থাতে আছো চলো এখন মাওলাকে ডাকতে শুরু করো, মাওলায় পাকের ইবাদত বন্দি করতে শুরু করো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করো। বন্দা যখন আল্লাহর নিকট কান্দে, চোখের পানির ভিতরে জাহান্নামের আগুনকে নিভানোর ক্ষমতা রাখছেন আল্লাহ তাআলা। এই আসু হ্যা নাদামতকে বুঝা দেবে জাহান্নাম কো। আমার ভাইরা, গুনাগার বন্দা যখন কানতে শুরু করে, এই তার চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভতে শুরু করে। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, লা আনিরুল মুজদিমিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাববিহিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, আমার বন্দারা, সারা দুনিয়ার বেসুমার মানুষ যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকে, আর ওখানে কিছু বন্দা আমি আল্লাহর সামনে কান্নাকাটি করতে থাকে, গুনাগার বন্দা কান্নাকাটি শুরু করে, তো হাজারো লাখ কোটি সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে গুনাগার বন্দার কান্নাকাটির আওয়াজ আমার কাছে বেশি ভালো লাগে। এবং গুনাগার বন্দার কান্নাকাটির আওয়াজের প্রতি, গুনাগার বন্দার কান্নাকাটির প্রতি আমার মহব্বত এবং রহমত বেশি আকৃষ্ট হয়। আমার ভাইয়েরা, এজন্য খুব কান্নাকাটি শুরু করি, কানতে না পারলে কান্নার ভান করি। পাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্দো, কানতে কানতে আল্লাহকে রাজি করো, যদি কান্না না আসে, চোখের পানি না আসে, কান্নার ভান করো। ভারতে এক বুজুর্গ ছিলেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ এলাহাবাদী রহমতুল্লাহ আলাই। তিনি শুনলেন যে ভারতে এক কবি বলছেন যে মদ খাওয়ার অভ্যস্ত এক কবির মন চাইছিল একটু হজ করতে যাব, আল্লাহর ঘরটা দেখব। কাবা দেখব, আল্লাহর ঘর দেখব। কিন্তু তার খেয়াল হল যে সারাটা জীবন আমার বরবাদ, আমি তো গুনাহে ডুবা মানুষ, সারা জীবন মদ খেতে থাকছি, তো আমি এই মুখ নিয়ে কিভাবে আল্লাহর ঘরে যাব। পরে ওই কবি নিজেই বললেন যে কাবা কিসমো সে যাওগে গালেব শরম তুমকো মগর নেহি আতে। নিজেকে নিজে ধিক্কার দিয়া বললেন, এরে কিভাবে তুই কাবা যেতে চাইস, তোর তো শরম লাগে না, সারা জীবন তো তোর নষ্ট এবং বরবাদ, গান্দা এবং নোংরা। পরে উনি আর হজে যেতে সাহস পাইলেন না ওই কবি। এই সংবাদ পাওয়ার পরে নকশবন্দীয় তরিকার এক বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বললেন যে মুসলমান ভাইরা, এই লোকের কথা কিন্তু ঠিক না, তোমরা এই কবির কথার দিকে খেয়াল করবে না, তোমরা শোনো না, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন যে আসো বান্দারা, আমি তোমাদেরকে পালি, সেজন্য তোমাদের প্রতি আমার খুব মহব্বত লাগে, তোমরা যারা গুনাগার বান্দা আমাকে অসন্তুষ্ট করে ফেলছ, তোমরা আমার কাছে মাফ চাও, আমি নিশ্চয়ই তোমাদেরকে মাফ করে দিব। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এই অবস্থায় যদি তুমি আমি আল্লাহকে ডাক দাও এবং আমার কাছে মাফ চাও, গফরতুলাকা ওয়ালা উবালি, হে বান্দা তোমার সব গুনাহ আমি মাফ করে দিব, আমি কারো পরোয়া করব না।
তো ভারতের ওই বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ যখন বললেন, আমার ভাই গুনাগার মুসলমান, তুমি আল্লাহর নিকট এই কথা বলো যে মই ইসি মুহ সে কাবা যাওঙ্গা, শরম কো খাক মে মিলাওঙ্গা, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমি যত খারাপ তত নষ্ট বরবাদ হই না কেন, আমার মাওলা সীমাহীন মেহরবানি ওয়ালা, সীমাহীন রহমত ওয়ালা, দয়াওয়ালা, তিনি হাত ছাড়িয়ে দিতেছেন, তিনি আমাকে ডাকতেছেন, আমি গান্দা নোংরা বরবাদ জিন্দিগি নিয়ে আমার মাওলার তালাশে নামব, আল্লাহর দিকে ছুটব, মসজিদের দিকে ছুটব, কাবার দিকে ছুটব, এবং এত কানব এত কানব, কানতে কানতে আমার আল্লাহকে আমি রাজি করেই ফেলব, হ্যাঁ না, রো রো কে উনকো মে মানাওঙ্গা, আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমার শেখ কুতবে আলম আরে বিল্লা মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহ রহমতুল্লাহ আলাই বলতেন যে, জো গিরে ইধর জমি পর মেরে অশ্ক কে সিতারে, জো চমক উঠা ফলক পর মেরি বন্দেগি কা তারা, যে তিনি বলেন যে গুনাগার বন্দা যখন জমিনে কাঁদতে শুরু করে তার চোখের পানি নূর আসমান পর্যন্ত চমকে দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব কান্নাকাটি করার তৌফিক দান করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর খবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে আইকুশা চশমেকে আ গিরিয়ানে হুস, আই হুমায়ু দিলকে আ বিরিয়ানে হুস, আহা ওই চক্ষু কত দামি যে চক্ষু আল্লাহর জন্য কান্দে, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পড়তে থাকে, আয় আল্লাহ আপনার জন্য কান্নাকাটি করার মতো চক্ষু আমাদেরকে দান করেন, আয় আল্লাহ আপনার মহব্বতে জ্বলার মতো আপনার মহব্বতের আগুনে জ্বলতে থাকার মতো হৃদয় আপনি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন যে, লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ, আমার ভাই মুসলমান, জবান যদি তোমার মাওলার জিকির ওয়ালা হয় আর দিল যদি আখেরাতের ফিকির ওয়ালা হয়, নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, এই জিকির তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই আখেরাতের ফিকির তোমাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাইরা, গাফেলের মতো আমরা জিন্দেগি না কাটাই, চলি ফুরি উঠি বসি, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম মাঝে মধ্যে একটু জিকির করি। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুজ জিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পর সবচেয়ে বড় জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই মুসলমান, মুসলমান যা আমল করে আল্লাহ পাকের নিকট সেটা বড় দামি, মুসলমান উযু করে সেটা বড় দামি, মুসলমান নামাজ পড়ে সেটা বড় দামি, মুসলমান দোয়া করে সেটা বড় দামি, মুসলমান জিকির করে সেটা বড় দামি, সবটাই আখিরাতের বড় সম্পদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবা ইকরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে সমস্ত নবীদের উম্মতরা একত্রিত হবে, সেখানে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে এত মানুষের মধ্যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো কোন একটা ময়দানে, বিশাল বড় ময়দানের মধ্যে বিভিন্ন মানুষের, বিভিন্ন মালিকের ঘোড়া আছে, এক একজনের ঘোড়া এক এক রকম, কিন্তু একজন মাত্র মালিকের ঘোড়া এরকম যে সবগুলো ঘোড়া তার চান্দা কপাল, কপাল ফর্স, কপাল সাদা আর হাঁটুগুলো সাদা, তো এই লোক নিজের ঘোড়াগুলো চিনতে কি কোনো কষ্ট হবে? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কারো ঘোড়া এরকম না, ওই একটা লোকের ঘোড়া এরকম, সে সহজে নিজের ঘোড়াগুলো চিনতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মত, তোমরা যে উযু করো নামাজের জন্য, এই উযু যেই যে অঙ্গে তোমরা উযু করো, চেহারা হাত পা, উযুর অঙ্গগুলো হাশরের ময়দানে নূরে এরকম চমকাতে থাকবে যে তোমাদেরকে দেখলে আমি বুঝতে পারবো এরা সব আমার উম্মত। قال رسول الله صلى الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه غرا محجرين من اثار الوضوء او كما قال الرسول صلى الله عليه وسلم ایک حدیث رسول پاک صلى الله عليه وسلم বলেন مؤمن بندہ যখন উযু করে যখন চেহারা ধুতে থাকে চেহারার গুনাহ উযুর পানির সঙ্গে ছড়ে যায় এমনকি চোখের পানি চোখের গুণাগুলো উজুর পানির সঙ্গে ঝরে যায়। যখন সে হাত ধোয় হাতের গুণা উজুর পানির সঙ্গে ঝরে যায়। যখন সে পা ধুতে থাকে তো পায়ের গুণা উজুর পানির সঙ্গে ঝরে যায়। যে মুহূর্তে সে মাথা মশা করে মাথার গুণাগুলো সে উজুর সে মশা করার সঙ্গে সঙ্গে ঝরে যায়। কানের গুণাগুলো মশা করার সঙ্গে সঙ্গে ঝরে যায়। যখন তার উজু কমপ্লিট হয় এইমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দেন। মুসলিম শরীফে এক হাদিস আছে, এক এক আমলের কত দাম, কত ফজিলত, কত বর্তমান। মুসলিম শরীফে এক হাদিস আছে, রসুল পাক সাল্লাম বলেন মুসলমান উজু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায় যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালেমা শাহাদত উজুর পরে আসমানের দিকে তাকায় যদি পড়ে আল্লাহ পাক বেহেশতের আট দরজায় তার জন্য খুলে দেন। আমার ভাইরা, উজুর মতো আমলের এত বড় মর্তবা, এত বড় ফজিলত। উজু করে নামাজ পড়ার জন্য, উজু করে কোরআন তেলাওয়াতের জন্য, সেই উজুর যদি মর্তবা এত বড় তো নামাজের মর্তবা কত বড়। উজুর মর্তবা যদি এত বড় আমার ভাইরা, তাহলে কোরআনে পাকের তেলাওয়াতের মর্তবা কত বড়। আমার ভাইরা, আমল করি, আমল করি, আমল করি, আমল সে জিন্দগি বানতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যায় না নুরি। আমার ভাইরা, জিন্দগির আমলের কারণে কেউ জান্নাতে যায়, আমলের কারণে কেউ জাহান্নামে যায়। নামাজের আমল করে, এই নামাজের আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। জিকির করে, জিকিরের আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য কথা বলে, সৎভাবে ব্যবসা করে, গুনাহ থেকে বাঁচে, জুলুম থেকে বাঁচে, এই আমলগুলো তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। আরেক লোক সে মিথ্যা কথা বলে, তো এই গুনাহ গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। সে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে, এই গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে বান্দারা বলে আমার রব তো আল্লাহ, এরপরে এই কথার উপর জমে থাকে আর সেই কথার উপর জিন্দগি কাটায়, জিন্দগি বানায়, তো আল্লাহ পাক বলেন শুধু আমি তাকে জান্নাতই দান করব না, মৃত্যুর পূর্বেই তার জন্য আমার ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হবে এবং তারা তাকে বলবে যে কুল্লা তা তাখাফু ওয়ালা তাহজানু, কোন ভয় করো না, কোন টেনশন করো না মিয়া, ও আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে পাকের ব্যাখ্যায় বলেন যে মুসলমানের মৃত্যুর যখন সময় হয় তো আসমান থেকে অসংখ্য ফেরেশতা জমিনে অবতীর্ণ হন, সেই ফেরেশতারা যত দূর পর্যন্ত এই বান্দার চোখের দৃষ্টি যায় এত দূর পর্যন্ত দলে দলে ফেরেশতারা বসে যান। এই একজনের রূহ কবজ করার জন্য এত ফেরেশতারা আসে, এই মুমিন বান্দার সম্মানার্থে, একরামের জন্য। একজনে এক ফেরেশতা যখন, মৌতির ফেরেশতা যখন তার রূহ কবজ করেন, সাথে সাথে আরেক ফেরেশতা সে রূহ নিয়ে যায়, জান্নাত থেকে নিয়ে আসা রেশমের রুমাল দিয়ে সে রূহকে পেঁচায় নেয় এবং জান্নাতের থেকে নিয়ে আসা খুশবু সেখানে লাগাইয়া দেয়। এরপরে এই ফেরেশতারা আসমানে ইলিয়েনে চলে যান আল্লাহ পাকের নিকট। সেখানে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন বলেন যে আমার বান্দাকে আবার কবরে নিয়ে যাও, সেখানে তাকে কিছু প্রশ্ন করা হবে। ওই রূহকে যখন কবরে নিয়ে আসা হয়, মুনকার নাকির নামক দুই ফেরেশতা সেখানে আসে, তো তারা জিজ্ঞাসা করে মান রব্বুক, আহ من ربك وما دينك ومن هذا الرجل الذي بعث فيكم بلو تمہار رب کے تمہار دین کی ایبن انہی کے جاکے تمہار دین کی پرون کرا حسلو وہ مومن بندہ تکن بولے امار رب تو اللہ امار دین اسلام ایبن انہی ہچھے نامار پیار نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم جکن ای بندہ تین پرسنے سوٹی کتر دے جکن ای آسمان تے کے مہان رب العالمین بولے صدق عبدی امار بندہ سوٹی উত্তর দিতে পারছে জান্না এই বান্দার জন্য এই কবর ভিতরে জান্নাতের থেকে আইনা বিছানা করে দাও ও আল বিসুহু মিনাল জান্না জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও ওক্তাহু লাহু বাবর ইলাল জান্না এবং জান্নাত পর্যন্ত তার জন্য দরজা খুলে দাও গেট বানায় দাও শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাই কবর জীবনে তার জন্য এরকম শান্তি এবং আরামের ইন্তজাম করেন মহান রব্বুল আলামিন আমার ভাইয়ের জন্য জিন্দগি বানাই বন্দিগি করি তু বরায়ে বন্দিগি হাজ রাখ বহরে সর বন্দিগি হাজ রাখ চন্দ রোজা জিন্দগি হাজ রাখ ওর না ফির শরমিন্দগি হাজ রাখ কর লে জো কর না আখির মৌত হ্যা এক দিন বার না আখির মৌত হ্যা আল্লাহ রে কুলি এক বুজুর্গ তিনি বলেন যে আমার ভাই এই জিন্দগি আল্লাহ পাকের বন্দিগি করার জন্য দুষ্টামি করার জন্য না নাফরমানির কাজের জন্য না লাগামহীন ভাবে চলার জন্য না এই জিন্দগি হল মহান আল্লাহর বন্দেগীর জন্য সময় অল্প অল্প সময়ের ভিতরে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত জ্ঞানী মানুষ সত্যিকার বুদ্ধিমান মানুষ ওই মানুষ যে থাকে দুনিয়ায় কিন্তু আখিরাতের জীবনকে এখান থেকে সাজাইতে থাকে সে হল সত্যিকার বুদ্ধিমান মানুষ যে মানুষ দুনিয়াতে থাকে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া খুব বুঝে কিন্তু আল্লাহর হুকুম বুঝে না আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তা বুঝে না আখিরাতের ফিকির তার মধ্যে নাই আসলে সে সত্যিকার জ্ঞানী লোক না আর এক মানুষ যে আখিরাত বুঝে কিন্তু দুনিয়ার মানুষ মনে করে না এই লোক বুঝ জ্ঞান নাই দুনিয়ার কাজকর্ম বুঝে না আমার ভাইরা যে দুনিয়া বুঝে না কিন্তু আখিরাত বুঝে আল্লাহকে বুঝে সেই বড় জ্ঞানী মানুষ সেই বড় বুদ্ধিমান মানুষ আল্লাহ পাক সেই জ্ঞান বুঝ আমাদের সকলকে নসিব করেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হল ইমান বলাদের জন্য জেলখানার মতো জেলখানাতে কয়েদি এবং আসামি যেরকম স্বাধীনভাবে চলে না অনুরূপভাবে এক মুমিন এই কথা মনে করে দুনিয়াতে আমি স্বাধীনভাবে চলার কোন দরকার নাই আমি চলবো আমার ইচ্ছা মতো না আমি চলবো আমার আল্লাহর মর্জি মোতাবেক আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন যে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই বান্দারা আমি আল্লাহকে সর্বদা ভয় করে চলবে এবং নিজের নফসের গোলামি করবে না আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবে নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে তার ঠিকানা হবে জান্নাত আল্লাহ তাআলা সেই পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিসের আগে সেহাতাকা কাবুলা সালামে তোমার স্বাস্থ্যের কদর করো তোমার স্বাস্থ্যের যত্ন নাও তোমার স্বাস্থ্যকে গুরুত্ব দাও এই জিনিসের দ্বারা আল্লাহর মহব্বত অর্জন করো স্বাস্থ্যের দ্বারা শরীর দ্বারা আল্লাহর মহব্বত অর্জন করো আল্লাহ পাকের বন্দেগী করো হ্যাঁ হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই চিস্তিয়া কাদিয়া নকশবন্দিয়া সোয়ারবর্দিয়া চার তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি বলতেন যে ভাই রে এই শরীরটারও একটা হক আছে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন ওয়াইন্না লি জাসাদিকা আলাইকা হাক্কান তোমার এই দেহেরও তোমার উপরে হক আছে ওয়াইন্না লি আইনিকা আলাইকা হাক্কান তোমার চোখেরও তোমার উপর হক আছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন এই শরীরটাকে ভালোভাবে খাওয়াও এটার যত্ন নাও ফের ইসে কাম বি খুব লো পরে স্বাস্থ্য শরীর দ্বারা কাজও নাও কাজও আদায় করো সেটা কি এই ভালো শরীর স্বাস্থ্য বলো যে চলো উজু করি দুই রাকাত নামাজ পড়ি আহা দুই রাকাত নামাজ কত দামি এক একটা সেজদা কত দামি এই যে আমরা ফজরের নামাজের সময় উঠলাম দুই রাকাত সুন্নত পড়লাম কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই ফজরের দুই রাকাত সুন্নত আল্লাহর রাসূল বলেন যে আজ এই সারাটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে এর চেয়ে বেশি দামি, খালি দুই রাকাত নামাজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে মাগরিবের নামাজের পরে অনেকে আউয়াবিন পড়ে, ছয় রাকাত আউয়াবিন নামাজ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন উযিলনা লাহু বিইবাদাতে বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়ে তো বিইবাদাতে সিনতে আশরাতা সানাতান, ছয় রাকাত নফল নামাজ পড়লে মাগরিবের পরে আল্লাহ পাক তাকে ১২ বৎসরের নফল ইবাদতের সওয়াব দান করেন। এখন এই ছয় রাকাত কি, এটা কি সুন্নত সহ ছয় রাকাত না সুন্নত ছাড়া ছয় রাকাত? অনেকে সুন্নত ছাড়াই আলাদা ছয় রাকাত পড়েন, কিন্তু বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত সরে মিসকাত কিতাবে লিখছেন যে হাদিস থেকে বেশি স্পষ্ট এটাই যে সুন্নত সহ মোট ছয় রাকাত। কি কথা বুঝেন নাই? তার মানে হল মাগরিবের ফরজ তিন রাকাত, তারপরে টোটাল ছয় রাকাত, প্রথম দুই রাকাত সুন্নত, তারপরে দুই রাকাত আরো চার রাকাত পড়বে, মোট ছয় রাকাত। এই মাগরিবের ফরজ নামাজের পরে ছয় রাকাত যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তাকে ১২ বৎসরের নফল ইবাদতের সওয়াব দান করবে। আমল করলেই কাজের কাজে লাগে, আমল করলেই কাজে লাগে, আমল করা চাই সুন্নত তরিকা মোতাবেক। কোন মানুষ যদি, এক হাদিসে আছে, কোন মানুষ যদি সকালবেলা ১০ বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলা ১০ বার দুরূদ শরীফ পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু আমল যে করবে কাল কিয়ামতে আমি তার জন্য আল্লাহ পাকের নিকট শাফাত করব, সুপারিশ করব। ভাই এটা কোন মুশকিল কাজ যে সকালে ১০ বার দুরূদ শরীফ পড়া, সন্ধ্যায় ১০ বার দুরূদ শরীফ পড়া? এই আমলটা আমরা করতে পারবো ভাই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাইরা, জুমার দিনে যে আমরা একটু যদি কষ্ট করি তো কত বড় ফজিলত অর্জন হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন যখন আসলো, মান বাক্কারা ওয়াক্তাকারা ওয়াগাসসালা ওয়াক্তাসালা ওয়ামাসা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু ওয়াসতামা কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানা আজুল সিয়ামিহা ও কিয়ামিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে মানুষ যদি জুমার নামাজে আগে আগে যায় এবং ভালোভাবে গোসল করে যায় এবং জুমার নামাজে যাওয়ার সময় পায়ে হেঁটে যায়, সওয়ার হল না কোনো যানবাহনে, এবং মসজিদে গেল তো ইমামের নিকটবর্তী হয়ে বসল, এবং কোন বেহুদা কাজ অনর্থক কাজ করল না, কথা বলল না, অনর্থক কোনো কাজকর্ম করল না, কোনো অনর্থক কথা বলল না, ওয়াস্তামা এবং ইমাম যখন আরবিতে খুতবা দেন মনোযোগ সহকারে সে খুতবা শুনে, এইটুকু আমল করলে এই লোক যে জুমার নামাজে গেল তার এক প্রতিটি কদমের কারণে আল্লাহ পাক এক বৎসরের নফল ইবাদতে সওয়াব দান করবেন, প্রতিটি কদমের কারণে। এখন এই লোক যদি ১০০ কদম পড়ছিল তো ১০০ বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। কি শুনতেছেন ভাইরা? হ্যাঁ না, আর যদি ১০০০ বছর হল তো সেই পরিমাণ নফল, ১০০০ কদম যদি পড়ল সেই পরিমাণ নফল ইবাদতের সওয়াব। আজর সিয়ামিহা ও কিয়ামিহা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন যে নফল ইবাদত মানে প্রতিটি কদমে এক বৎসর নফল রোজা, এক বৎসরের নফল নামাজের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। আমল কতটুকু? আমল শুধু এতটুকু যে মসজিদে জুমার দিনে জলদি জলদি যাওয়া, যাবো যেহেতু ভালোভাবে গোসল করে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া এবং ইমামের নিকটবর্তী হয়ে বসা আর কোন বেহুদা কাজ না করা এবং মনোযোগ সহকারে খুতবা শোনা, এইটুকু আমলের কারণে আল্লাহ পাক এত বড় ফজিলত দান করবেন। এই আমলটুকু আমরা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাঁচ জিনিসের কদর করো, পাঁচ জিনিসের আগে স্বাস্থ্যের কদর করো অসুস্থ হওয়ার আগে, যৌবনের কদর করো বুড়া হয়ে যাওয়ার আগে। বুড়া মানুষ পড়ে থাকে কিছুই করতে পারে না, কিন্তু জোয়ান মানুষ তার যৌবনের যৌবনকালে কত কষ্ট স্বীকার করা তার জন্য সম্ভব। একবার ভোলা যেতেছিলাম লঞ্চে, তো আমাদের সঙ্গে এক বুজুর্গ আলেম ছিলেন, ভোর রাত্রে ঠান্ডা শীতের মধ্যে কি কষ্ট, নিজের আমরা ওই কেবিনের মধ্যে ছিলাম, ওখান থেকে বের হওয়া যায় না, বের হলে একদম শরীর কাঁপতে থাকে, এত ঠান্ডা। তো আমাদের সঙ্গে এক বুজুর্গ ছিলেন ঢাকার বড় আলেম দিন আল্লাহ, উনি উঠছেন তো দেখলেন যে কেবিনের মধ্যে পানি নেই, কলস আছে, কলসে পানি নেই, উজু করবেন তাহাজ্জুদ পড়ার জন্য, উনি নিচে গেছেন কলস নিয়ে, গিয়ে যে লঞ্চের পাশে ওই নদীর ভিতরে কলস দিয়া পরে ওখান থেকে উনি পানি তুলে নিয়ে আসছেন, সেই পানি নিয়ে একদম সিঁড়ি বায়া উপরে উঠে গেছেন দোতলায়। ঠিক এই সময় আমার ঘুম ভাঙছে, তা আমি দরজা খুলে বাইর হয়ে দেখি তিনি ওখানে কলস ভরে পানি নিয়ে আসছেন। আমাকে বললেন যে আপনার মুরিদরা খাদেমরা কই, এরকম একটু উজু করবো তো পানি পেলাম না। এই বুজুর্গ এই প্রচন্ড ঠান্ডার মধ্যে উজু করলেন তো নামাজে দাঁড়ায় গেলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাই হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একবার উত্তরবঙ্গে সফরে গেছেন, তো হুজুরের খাদেম আমাকে বললেন যে প্রচন্ড ঠান্ডা, তো আরিচানগর বাড়ি ফেরিঘাট সেখানে আসছেন তো ফেরিতে উঠছেন, নদীর মাঝখানে ফেরি এদিকে আসতেছিল, তখন সেই নদী অনেক বড় ছিল, সব মানুষ শীতের ছুটে গিয়া এক এক জায়গাতে আশ্রয় নিছে, হাফেজ হুজুর খোলা আসমানের নিচে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেই আছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই মানুষ আল্লাহ পাকের ইবাদতের মজা পেয়ে গেছেন, হ্যাঁ না, ইবাদতের মজা, ইবাদতের স্বাদ তারা পেয়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহর ইবাদতের মজা, ইবাদতের স্বাদ আমাদের সকলকে নসিব করে দেন। ও সবাবকে কবল হারামিক, তোমার যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে, হ্যাঁ না, যৌবন কাল যদি মানুষ আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দেয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কেয়ামতে ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। ও গিনাকে কবল ফাকরিক, এবং তোমার ধন সম্পত্তির কদর করো অভাবে পড়ার আগে। একসময় ধন সম্পদ ছিল কিন্তু 10 টাকা দান সৎকার করার তৌফিক হয়নি, খালি আয় ইনকাম করা আর ভোগ করতে থাকা, জায়েজ নেই না জায়েজ নেই। আমার ভাইরা, হালাল পথে সম্পদ উপার্জন করা, হালাল পথে সম্পদ ব্যয় করা, পাওয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাস বাওয়াইকাহু দাখাল আল-জান্নাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে আর কোন মানুষের উপর জুলুম করে না, এই লোক দুনিয়ার থেকে যখন বিদায় হবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এত সহজ আমল ভাই, অনেক মানুষ আছে আমল তো ভালো, মাশা আল্লাহ দাড়ি আছে, ইসলামী পোশাক আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো না, মা বাবার সঙ্গে ব্যবহার ভালো না, সন্তানের সঙ্গে ব্যবহার ভালো না, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভালো না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যেই মুমিনের আখলাক এবং ব্যবহার যত ভালো সে তত বড় মানের, তত উঁচু মানের আল্লাহওয়ালা, সে তত উঁচু মানের ঈমানওয়ালা। এই জন্য আমার ভাইরা, চরিত্রকে সুন্দর করার চেষ্টা করি এবং নিজের ব্যবহারকে সুন্দর করার চেষ্টা করি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল-আবরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, জান্নাতি মানুষ তারা যারা কোন গুনার কাজে রাজি হয় না এবং একটা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। ভারতের এক মহান বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার লোকসাব রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতে এক জায়গায় উজু করতে বসছেন, বদনা নিয়ে উজু করতে বসছেন, ওখান থেকে তিনি বদনা সহ উঠা ফের আরেক জায়গায় চলে গেছেন, ওখানে গিয়ে বসছেন উজু করবেন, ওখানে বসে আবার ওখান থেকে উঠছেন, আবার দূরে এক জায়গায় গিয়ে বসছেন, সেখানে উজু কমপ্লিট করলেন। উজু শেষ করার পরে লোকজন হজরতকে বলল যে হজরত আপনি বুড়া মানুষ, এই কয়েক জায়গা পাল্টে আছে উজু করলেন, বারবার জায়গা পরিবর্তন করলেন কিসের কারণে, আমরা তো বিষয়টা বুঝতে পারিনি। আর ওই বুজুর্গ তখন বললেন যে ভাই প্রথম জায়গাতে যখন উজু করতে বসলাম দেখলাম যে অনেকগুলো পিঁপড়া সেখানে, আমি যদি উজু করি আমার উদুর পারির কারণে পিঁপড়াগুলির কষ্ট হবে, সেজন্য সেখান থেকে আমি উঠে আসছি। দ্বিতীয় জায়গায় যখন বসলাম আবার দেখি ওখানেও কতগুলি পিঁপড়া, তো আমার উজুর পানিতে ওদের কষ্ট হবে, সেজন্য সেখান থেকে উঠে আসছি। তৃতীয় জায়গাতে বসে দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই, সেখানে উজুটা কমপ্লিট করছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর বলি যারা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দিতে রাজি না। অনেক মানুষ এরকম রাস্তা দিয়ে যাইতেছে, কুকুরকে একটা ঢিল মেরে দিল, হ্যাঁ একটা বাড়ি দিয়ে দিল, একটা বিড়াল দেখলো বিড়ালটাকে একটা ভেসকি দিল, একটা ধাওয়ানে দিল। ভাইরা, ভালো মানুষ যে হয় আল্লাহর মাখলুকের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আল্লাহ পাক মাখলুকের সঙ্গে সদাচার করার আমাদের সকলকে তৌফিক দান করেন। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালক ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালক ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সব মাখলুক আল্লাহ পাকের পরিবারের সদস্য। আল্লাহর এই পরিবারের সদস্য সঙ্গে যে ভালো ব্যবহার করবে সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় পাত্র হবে। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? অনেক মানুষ যারা নাকি নামাজ বুঝেন, এবাদত বুঝেন, আমল বুঝেন, জিকির বুঝেন, কিন্তু আল্লাহর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহারের কথা আমরা অনেকে বুঝতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। অনেক মানুষ নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, বাইরের লোকেরা মনে করে এই লোক শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, দিনদার মানুষ, কিন্তু ঘরে গেলে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার, স্ত্রীকে গালি গালাজ, স্ত্রীকে মারধর। আমার ভাইয়েরা, কোরআন শরীফে মহানব্বুল আলমিন বলেন, হে আমার বন্দারা, তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলিন, যে মেয়ে মানুষদেরকে তৈরি করা হয়েছে পাজরের বা কাহাড্ডি থেকে। ফাইল ইস্তামতা তাবিহা ইস্তামতা তাবিহা অফিহা এবজ, এই মেয়ে মানুষের দ্বারা যদি তুমি সুন্দর সংসার বানাইতে চাও, তো তার এই যে উল্টা পাল্টা ভুল ত্রুটি এগুলো সহই, এগুলো মাইনে নিয়েই তোমাকে সুন্দর সংসার গড়ে তুলতে হবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতাকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো। অফ আম্মান জলামাকা, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, এবং যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করে তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করো। আয় আল্লাহ আমাদেরকে এরকম আখলাক দান করেন, এরকম চরিত্র নসিব ফরমাইয়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে মানুষের আমলের যখন ওজন করা হবে, তো মিজান পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোটদের প্রতি যে দয়া করে না, বয়সে বড়দের প্রতি যে সম্মান করে না, এবং আলিম উলামাকে যে শ্রদ্ধা করে না, সে আমার কেউ না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, মানে ছোটদের প্রতি যে জুলুম করল সে জাহান্নামে যাবে, যে বয়সে বড়দের প্রতি জুলুম করল, বেয়াদবি করল, সে জাহান্নামের রাস্তায় ছুটতেছে, যে আলেমদের প্রতি বেয়াদবি করে, অবক্তি অশ্রদ্ধা করে, সে জাহান্নামের রাস্তায় ছুটতেছে। আল্লাহ রসুল যার সম্পর্কে বলেন সে আমার কেউ না, তোর তার রাস্তা কি, তার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা, অনেক মানুষ, কত মানুষরা এরকম ছোট ছোট বাচ্চাদের উপর জুলুম করতে থাকে। ইয়া আল্লাহ কি অবস্থা! এক সাহাবি ছোট বাচ্চাকে নিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট। রসুল বাঘ সাল্লাহ আলাইস্লাম তারে কোলে নিছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কোলের মধ্যেই বাচ্চা পেশাব করে দিচ্ছে। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম নারাজ হন নাই, কোন কষ্ট পান নাই, খুশি থাকছেন। হ্যাঁ, ছোটদের প্রতি স্নেহ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের চরিত্রের মহান বৈশিষ্ট্য ছিল। আমার ভাইয়েরা, যে মুরব্বীদেরকে সম্মান করি, বয়সে বড়দের, বয়স বড় যারা তাদেরকে সম্মান করি, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে সম্মান করি, এগুলো বড় বড় আমল, আখেরাতের বড় বড় সম্পদ এটা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আসাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি নদীর পারে উজু করতেছিলেন, আরেক মুসলমান ভাই তিনিও উজু করতেছিলেন, কিন্তু ওই মুসলমান গুনাগার মুসলমান ভাইয়ের উজুর পানি স্রোতের সঙ্গে গড়ায় গড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে যাইতেছিল। ওই মুসলমান ভাই তিনি মনে মনে ভাবলেন, আরে উনি বড় আলেম মানুষ, আল্লাহ পাকের কত খাস বন্দা, আর আমার উজুর পানি গড়ায় যাইতেছে ওনার দিকে, এটা আমার কাছে বেয়াদবি লাগে। উনি উঠছেন, উঠা গিয়ে অপর সাইডে বসছেন যেদিকে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহর উজু করা পানি গড়ায় যেতেছে, ওই বন্দা সেখানে উজু করলেন। এরপরে এক সময় তার মৃত্যু হয়ে গেছে। এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখছেন, বললেন যে ভাই আল্লাহ পাক তোমার সঙ্গে কি ব্যবহার করছেন, গুনাগার মুসলমান। তখন বললেন যে ভাই আমি গুনাগার মানুষ, আমার গুনার জন্য আমি তো ধরা পড়ে গেছিলাম, কিন্তু মহান রব্বুল আলামিন বললেন আমার এক খাস বন্দা এক বড় আলেমে দিন ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একদিন তুমি এরকম আদবার একরাম করছিলা, তুমি ওই সাইডে বসছো তো উজুর পানি করে তার দিকে যায়, তো তার সম্মানার্থে তুমি উঠে অন্য সাইডে গিয়ে বসছো যেদিকে তার উজুর পানি গড়ায় যায়, ওই একদিন যে তাকে আদব করছিলা, শ্রদ্ধা এবং সম্মান করছিলা, তোমার এই আমল আমার এত পছন্দ হয়েছে, এই কারণে তোমাকে মাফ করে যাও, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার ভাইরা, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, আদবওয়ালা কপালওয়ালা, আর বে আদব যে হয় সে হতভাগা, সে কপাল পোড়া। আমার ভাইয়ের জন্য মা বাবার আদব করি, উস্তাদের আদব করি, মুরব্বীদের আদব করি। হ্যাঁ, কাউকে সম্মান করলে নিজের ক্ষতি না, সেটা নিজের জীবনের বড় লাভ। হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে স্বামী দামকে মর্দানি রাহে খোদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং। ভাইরে আমরা তো আউলিয়া বুজুর্গানের দিনের নিকট থেকে এই শিক্ষাই পাইলাম যে যারা আল্লাহর প্রিয় বন্দা হন, আল্লাহর প্রেমিক বন্দা হন, জান্নাতি মানুষ যারা হন, তারা তো ভাই শত্রুর উপরও জুলুম করতে রাজি হয় না, শত্রুকেও ব্যথা দিতে রাজি হয় না। তোরা কায় মুয়াসার সওয়াদি মকাম এবার দোস্তানত খেলাফস্ত জং। হে মুসলমান, আজকে সেই চরিত্র তোমাদের গেল কোথায়? তোমরা তো নিজের আপন জনকে কষ্ট দাও, নিজের আত্মীয় স্বজনকে পর্যন্ত কষ্ট দাও, তাদের উপর জুলুম করতে থাকো। কত মানুষ আছে মা বাবার উপরে এমন জুলুম করে যেটা আলোচনা করাও মুশকিল। আমার ভাইরা, আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির বাড়িঘর ছিল করাচিতে। তিনি বলেন যে আমি পাকিস্তানের এক জায়গাতে সফর করতে গেলাম, ওখানে এক মসজিদে বারবার নামাজ পড়তাম, যেখানে গেছিলাম তো দেখলাম যে একটা যুবক ছেলে মসজিদের এক কোনায় কি মনোযোগে নামাজ যে পড়ে, আহা ওর নামাজ কত সুন্দর, এবং ওই ছেলেটা নামাজ পড়ে পরে লম্বা দোয়া মোনাজাত করে, অনেক কান্নাকাটি করে, বলে যে আমি যেখানে নামাজ পড়তাম ওই লুকায় লুকায় ওর দিকে খেয়াল করতাম যে আল্লাহ আপনার কত ভালো বন্দা, সে এত সুন্দর নামাজ পড়ে, এত আপনার কাছে কান্নাকাটি করে। যে কোনো মুসলমান যত গুনাগারী হোক, যখন কাউকে সুন্দরভাবে নামাজ পড়তে দেখে তার প্রতি তার ভক্তি শ্রদ্ধা জাগে। যখন কোন মুসলমানকে আল্লাহর সামনে হাত তুলে দোয়া মোনাজাতে জিকিরে কান্ডাকাটি করতে দেখে তার প্রতি তার ভক্তি শ্রদ্ধা পয়দা হয়ে যায়, আরে কত ভালো মানুষ। তা আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যুবক ছেলেটাকে এইভাবে কান্ডাকাটি করতে দেখা আর এত সুন্দর নামাজ পড়তে দেখা তার প্রতি আমার খুব মহব্বত হয়ে গেছে। একদিন এরকম সে যখন মসজিদ থেকে বের হয় তা আমি মনে মনে ভাবলাম যে আজকে তার সঙ্গে মুসাফা করব। পরে যখন মুসাফা করতে চাইলাম দেখলাম যে তার হাত একটা এরকম কাপড় দিয়ে পেঁচানো ঢাকা এবং ওইটাতে দাগ। তো কি ব্যাপার, সে তখন মুসাফা করতে চায় না। পরে আমি বললাম ভাই কোন সমস্যা? বললো হুজুর অনেক বড় সমস্যা। পরে সে কাঁদতে শুরু করলো, ভাই কি হয়েছে আপনার, কি ব্যাপার? তো যুবক তখন বলতেছে হুজুর এটা আমার মায়ের বদদুয়ার আসর। আমার মায়ের বদদুয়ার কারণে এই বিপদে পড়ছি আমি, যে আমার মা আর আমার বিবি দুজনে একবার ঝগড়া লাগছে। তো আমি কতক্ষণ শুনলাম, পরে আমার বিবির পক্ষ হয়ে মাকে আমি দুই কথা বললাম। মা কষ্ট পাইছেন, পরে মা কষ্ট পায় বললেন যে ধরে আমি নয় মাস দশ মাস পেটে রাখলাম, আর আজকে তোর বললো কি আমার দুইটা কথা হয়েছে, তুই বউর পক্ষ নিয়ে আমাকে এতগুলি কথা বললি, আল্লাহ আল্লাহ আমি বললে ও আমার ছেলের জন্য আমার জানা জানা পায়, আল্লাহ এই হাত তুলে তুলে এরকম গরম কথা বলছে আমাকে, ওর হাতে যেন পচা লেগে যায়, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। বলে যে হুজুর আমার মা রাগ করে দুইটা বদদোয়া করে ফেলছে। হ্যাঁ আমার ভাইয়েরা হাদিস শরীফে আছে, মা বাপ সন্তানের জন্য যে দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়, মজলুম জালেমের বিরুদ্ধে যে দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। ওই যুবক বলল, হুজুর আমার মায়ের দোনো বদদোয়া কবুল হয়ে গেছে, আমি বাইরে ছিলাম দূরে ছিলাম, হঠাৎ সংবাদ পেলাম যে আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আমি পাগলের মতো ছুটলাম মায়ের জানাজা ধরার জন্য, আমি ধরতে পারলাম না, জানাজার নামাজ হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, আমার সেখানে পৌঁছার আগে এইভাবে মায়ের বদদোয়ার কারণে মায়ের জানাজা আমি পাইলাম না। আর আরেকটা জিনিস হল যে আমার হাত এইভাবে পুচে পুচে গুলে গুলে যায়, গুলে গুলে পড়তেছে, ওইটাও মায়ের বদদোয়ার কারণে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, এজন্য মা বাবার সঙ্গে কোশ্চিন কালো বেয়াদবি করা চাই না। সূরা লোকমানের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলেন যে এ বন্দারা শুনো, তোমাদের মা বাপ যদি তোমাদেরকে আমি আল্লাহর সঙ্গে শরিক করতে বলে, এই কাজটা তোমরা করবে না, কিন্তু তারপরও তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না, এই দুনিয়ার জীবনে সর্বদা তাদের সঙ্গে সৎ ব্যবহারই করবে, এটা আমার নির্দেশ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আশ্চর্য কথা! এতেই বোঝা যায় এই কোরআন আসমানি কিতাব, যে মা বাবা এত বড় অন্যায় কাজ করছেন, তারপরও মা বাবার সঙ্গে দুর্ব্যবহারের আল্লাহ পাক অনুমতি দেন নাই, বরং তাদের সঙ্গে সদাচার করো, ভালো ব্যবহার করো। এবং এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আল্লাহর ফয়সালা এটা, ইবাদত করবে আল্লাহর, আর এই জমিনে মা বাবা তোমার সবচেয়ে বড়, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকুল লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান করিমা, মা বাবার সঙ্গে কড়া কথাও বলবা না, মা বাবার সঙ্গে কড়া কথাও বলবা না, ধমক দিয়া কথাও বলবা না, এবং তাদের সঙ্গে সুন্দর কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, সম্মান মর্যাদা আদব এহতেরাম রক্ষা করে মা বাবার সঙ্গে কথা বলবা। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর ব্যবহার করার আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, অনেক মানুষ আছে নামাজই তো না, এখন পর্যন্ত নামাজটা ধরে নেয়, কিন্তু ব্যবহার তার ভালো, তো তার মধ্যে একটা কমি আছে, কিন্তু একটা বড় গুণ তার মধ্যে আছে, সেটা হল তার সদাচার, সৎ ব্যবহার। আমরা ভাই কাউকে দেখলে সালাম করি, সালামের দ্বারাও আখেরাতের বড় কামাই হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাউকে আসসালামু আলাইকুম বললে এতে দশ নেকি হয়, ও রহমতুল্লাহ বললে তো ও রহমতুল্লাহ সহ বললে বিশ নেকি হয়, ওবারাকাতু পর্যন্ত বললে তিরিশ নেকি হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিসের আগে। হ্যাঁ, তো অগিনাকে কবলা ফাকরি, তোমার ধন সম্পদের কদর করো অভাবে পড়ার আগে। এবং ফরাগাকা কবলা শুগলিক, তোমার অবসর সময়ের কদর করো ব্যস্ত হয়ে পড়ার আগে। মানুষ দিনে 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 কেবলই ব্যস্ত হয়, তার ব্যস্ততা বাড়তে থাকে, এক সময় ছিল এত ব্যস্ততা ছিল না, অনেক লম্বা সময় তার খালি ছিল, অবসর ছিল, আহা এই সময় ইচ্ছা করলে সে সুরে আসি শরীফটা পড়তে পারত, একবার আলহামদুল সুরা পড়তে পারত, তিনবার কুলুয়াল শরীফ পড়তে পারত, একবার আলহাকমুদ তাকাসের সুরা পড়তে পারত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার ইয়া সুরা ইয়াসিন শরীফ পড়ে, কোরআন শরীফ 10 বার খতম করার সব আল্লাহ তাকে দান করেন। যে ব্যক্তি আল্লাহকুম তাকাসের সুরা একবার পড়ে কোরআন শরীফের 1000 আয়াত পড়ার সব আল্লাহ তাকে দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে বললেন, তোমরা কি পারবা প্রত্যেক দিন 1000 আয়াত পড়বা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রসুল্লাহ, প্রত্যেক দিন এরকম আমল করা এটা তো মুশকিল হবে আমাদের জন্য। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন, আচ্ছা প্রত্যেক দিন আল্লাহকুম তাকাসের সুরা কি একবার পড়তে পারবা? বললেন, ইয়া রসুল্লাহ, এটা সোজা আমল, এটা কে না পারবে, সবাই পারবে। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার আল্লাহকুম তাকাসুর সূরা পাঠ করলে আল্লাহ পাক তাকে 1000 আয়াত পড়ার সওয়াব দান করবেন। অফারাকা ক্বাবলা শুগলি, আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জিন্দগির কদর করো মৃত্যু আসার আগে, জিন্দগির কদর করো মৃত্যু আসার আগে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে, তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমাদেরকে হায়াত এবং মৌত দান করছি, আমি আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চাই যে তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমলকারী। হ্যাঁ, লিয়া লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি ভালো আমল করো। আমার ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করেন তো তারা সবসময় ফিকির করেন, এই মাসের আয়টা এবং ব্যবসাটার জন্য গত মাসের চেয়ে ভালো হয়, এই বছরের ব্যবসাটার জন্য গত বছরের চেয়ে বেশি ভালো হয়, বেশি অগ্রগামী হওয়ার জন্য তাদের একটা চিন্তা থাকে, ফিকির থাকে, চেষ্টা থাকে, তৎপরতা থাকে। আমার ভাইয়েরা কারো বয়স 12 আর কারো বয়স 20, হ্যাঁ, যার বয়স 20 বছর হয়ে গেছে তো তার চিন্তা করা উচিত, আমার পিছনের জীবন থেকে আমার এই জীবনটা যেন আরো সুন্দর হয়, ইমানের দ্বারা, নেক আমলের দ্বারা এবং সুন্দর চরিত্রের দ্বারা, সৎ ব্যবহারের দ্বারা। যার বয়স 25 হয়ে গেছে সে যেন চিন্তা করে যে 20 বছর বয়সে আমি যেমনটা ছিলাম আমার 25 বছরের বয়সটা যেন আরো সুন্দর হয়। 50 হয়ে গেছে তার ফিকির করা উচিত, আমার জীবনটা যেন আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়, কারণ এখন তো আমি মৃত্যুর কাছাকাছি চলে আসছি, কবর আমাকে দিন রাত ডাকতেই আছে, ডাকতেই আছে। আমার ভাই যতই বয়স বাড়তে থাকে ততই তার মধ্যে ফিকির বাড়া উচিত। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জীবনে ভুল ত্রুটি হইতে থাকে তখন তোমরা আল্লাহর কাছে মাফ চাইতে থাকবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বারবার বারবার আল্লাহর কাছে মাফ চাইতেই থাকে, মাফ চাইতেই থাকে, বেশি বেশি মাফ চাওয়ার অভ্যাস যে বানায় তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তায়েবু মিনা যামবি কামান লা যামবালা, হাজারো গুনাহ করার পরে যেই বান্দা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়া বেগুনা বান্দার মতো জিন্দগি তাকে নসিব করে দেন। আমার ভাইরা, আমাদের প্রত্যেকের জীবনে ভুল ত্রুটি আছে, এজন্য এখন থেকে পাক্কা ইরাদা করি আমরা নেক আমল ওয়ালা জিন্দগি বানাব, সুন্দর চরিত্রের জিন্দগি বানাব, কারো প্রতি জুলুম করব না ইনশা আল্লাহ তাআলা, এবং আমাদের অতীত জীবনের যা ভুল ত্রুটি তার জন্য আল্লাহ পাকের নিকট মাফ চাইব, তওবা করব, ইস্তেগফার করব, কান্নাকাটি করব, কান্না না আসলে কান্নার ভান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কান্দতে না পারলে, চোখের পানি না আসলে তুমি কান্নার ভান করো। কান্নার দ্বারা যেরকম গুনাহ মাফ হয়ে যায়, কান্নার ভান করলেও গুনাহ মাফ হয়ে যায়। এবং আমার ভাইরা, প্রতিদিন 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 আমরা আল্লাহর নিকট তওবা করি, বারবার তওবা করি, বারবার মাফ চাই, বারবার তওবা করি, বারবার মাফ চাই। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে আমাদের সবক দেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমার বান্দা বল না তুই, হে আমার প্রতিপালক, আপনি আমারে মাফ করে দেন এবং আপনি আমার প্রতি মেহরবানি করেন। আল্লাহ পাক নিজে শিখিয়ে দেন যে এরপরে যদি বান্দা আল্লাহর নিকট মাফ চায় তা আল্লাহ পাক মাফ করবেন না, মাফ করার জন্যই তো মাফ চাইতে বলতেছেন, দয়া করার জন্যই তো দয়া চাইতে বলতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় হজরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে নসিহত শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলা নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের হজরতের হায়াতকে আল্লাহ পাক অনেক অনেক বৃদ্ধি করে দেন, লম্বা করে দেন। প্রিয় বন্ধুগণ, এখান থেকে এখন হজরত দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আমাদের আখলাককে সুন্দর করতে পারি, আল্লাহর মখলুকের সঙ্গে আমরা যেন ভালো ব্যবহার করতে পারি, এবং যে নসিহতগুলো করলেন আমরা যেন পুরাপুরি আমল করার জন্য চেষ্টা করতে পারি, আমরা আমল করতে পারি। দোয়া করে হজরত পাশে মাদ্রাসা আছে, সেখানে বসবেন। আপনারা যারা হজরতের কাছে বায়াত নেবেন, আপনারা দোয়ার পরে এখানে চলে যাবেন। পাশে একটা মাদ্রাসা সে মদিনা চলে হল, এখানে হজরত বসবেন। আপনারা যারা বায়াত হতে ইচ্ছুক সেখানে চলে যাবেন।
দোয়া করুন, দুই মাহের পাশাপাশি কাফি মুশকিল মামলা হবে। দোয়া করি ভাই সকলে আল্লাহ পাকের নিকট। হ্যাঁ, আল্লাহ তাআলা দোয়া করাকে বহুত পছন্দ করেন। হাদিস শরীফে আছে, যে বান্দা আল্লাহর নিকট বেশি বেশি চায়, আল্লাহ পাক তাকে তার প্রিয় পাত্র বানায় আনেন। আল্লাহ পাকের খাস মহব্বত হয়ে যায় বান্দার প্রতি। এই পাগলা বান্দা আমার কাছে বারবার চায়, বারবার চায়, বারবার চায়, আমাকে অনেক মহব্বত করে। ওই বান্দার প্রতি আল্লাহ পাকের মহব্বত ভীষণ আকৃষ্ট হয়। আর যে বান্দা আল্লাহর নিকট চায় না, তো আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে যান। কিরে, তোর কি আর কোন খোদা আছে আমার কাছে, কি জন্য চাও না তুমি? বললাম ইয়াসআলিল্লাহ ইয়াজাব আলাইহি। আমার ভয়েরা এটাও বড় আমল যে প্রতিদিনই বারবার আল্লাহর নিকট চাইতে থাকে। নামাজ পড়ি, নামাজের পর আল্লাহ পাকের নিকট খুব বলি, আল্লাহ আমাকে দেন, আমাকে জান্নাত দেন, আমাকে মাফ করে দেন, আমাকে নেয়ামত দেন, দুনিয়ার নেয়ামত দেন, আখরাতের নেয়ামত দেন। আল্লাহ পাকের নিকট চাইতে থাকা, চাইতে থাকা, নিজে থাকা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، رب اغفر وارحم وانت خير الراحمين. اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اي الله اعوذ شاف غنى معاف كردا، اي الله زندگي شمست غنى معاف كردا، আয় আল্লাহ জান্নাত ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, হেফাজত করেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, আয় আল্লাহ আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আয় আল্লাহ সকল বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ রহমতওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, ইজ্জতওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, বরকতময় জিন্দগি আপনি আমাদেরকে নসিব করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, নেক আমলের খুব তৌফিক দান করেন, আয় আল্লাহ নেক আমলের খুব তৌফিক দান করেন, আয় আল্লাহ নেক আমলের খুব তৌফিক দান করেন, আয় আল্লাহ কুফর থেকে আমাদেরকে হেফাজত করেন, শিরক থেকে আমাদেরকে হেফাজত করেন, বেদাত থেকে হেফাজত করেন, সব রকমের নাফরমানি নালায়েকি থেকে আমাদেরকে হেফাজত করেন। দু জাহানের মালিক, দুনিয়া আমাদের কামিয়াব বানায় দেন, আখিরাত আমাদের কামিয়াব বানায় দেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, এই মাদ্রাসার সমস্ত জরুরত সমূহ আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে আরো বড় বানায় দেন, মাদ্রাসার জরুরত সমূহকে আপনি আপনার খাজানা থেকে, আপনার আসমানি খাজানা থেকে পুরা করে দেন। সমস্ত দিনী মাদ্রাসা সমূহ, দিনী মার্কাজ সমূহের জরুরতকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজনকারী, আল্লাহ তাদেরকে দুজাহানের ভালাই নসিব করেন। এই মাহফিলের জন্য যারা বিভিন্নভাবে সাহায্যকারী তাদের দুজাহানের জরুরত সমূহ পুরো করে দেন। এই মাহফিলে যারা আজকে এখানে আগমন করছেন আল্লাহ এই সকলকে আপনি মাফ করে দেন, সকলের তামাম নেক আশা আপনি পুরা করেন, সব মুশকিল আপনি আসান করে দেন, নূর ভরা জিন্দগি আপনি আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করেন, হালাল খাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, জুলুম থেকে গুনাহ থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন, সুন্দর চরিত্র সুন্দর ব্যবহার আপনি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। আল্লাহ যাদেরকে সম্মান করা উচিত তাদেরকে সম্মান করার শ্রদ্ধা করার তৌফিক আমাদেরকে দান করেন, যাদের প্রতি আদব করা উচিত তাদেরকে আদব করার তৌফিক দান করেন, যাদের প্রতি স্নেহ দয়া করা উচিত তাদের প্রতি স্নেহ করার দয়া করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদের কাউকে বঞ্চিত করেন না, জিন্দা রাখেন তো আপনার হুকুমের মধ্যে জিন্দা রাখেন, আপনার সন্তুষ্টির আমলের মধ্যে জিন্দা রাখেন। আল্লাহ দুনিয়ার থেকে যখন উঠাবেন আল্লাহ আপনার সন্তুষ্টির সাথে আফিয়তের হালতে আপনার রহমতের কুলে আপনি তুলে নিন। আল্লাহ তমাম দোয়া মুনাজাতকে রহমতুল আলমিন সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।